Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء الله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم সম্মানিত দিনদারদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে আমরা প্রত্যহর মতো আজকেও পবিত্র কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে, দ্বীনের মাহফিলে বসার সুযোগ লাভ করেছি। তৌফিক এনায়েত করেছেন রব্বুল আলামিন, তার মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, পবিত্র কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। প্রত্যেকটি মানুষ এই পবিত্র কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে না, এমনকি বারবার তেলাওয়াত করলেও হেদায়েত নসিব নাও হতে পারে। অধিকাংশ সময় প্রত্যহ নিয়মিত তাফসীরের মাহফিলে বসলেও হেদায়েত নাও হতে পারে। পবিত্র কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কন্ডিশন করে দিয়েছেন। সূরাতুল কফের 37 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্না ফি যালিকা লযিকরা, এই পবিত্র কোরআনে তোমাদের জন্য নসিহত রয়েছে। কার জন্য? দুই শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণীর মানুষ হলো লিমান কানা লাহু কলবুন, যাদের পূর্ব থেকেই অন্তর জাগ্রত আছে এবং অন্তর সুস্থ আছে, অন্তর জীবিত আছে, তাদের জন্য এই কোরআন হলো নসিহত এবং উপদেশের বাণী। আরেক প্রকারের মানুষের জন্য কোরআন উপকৃত হবে, আও আলকাসম আওয়াহু আশাহীন, যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে এবং বিনিষ্ট মনে কোরআন শ্রবণ করে, মনোযোগ দিয়ে সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র পবিত্র কোরআনের দিকে ধ্যান দেয়, তখন এই পবিত্র কোরআন তার জন্য হেদায়েতের মাধ্যম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন একনিষ্ঠভাবে পবিত্র কোরআন শ্রবণ করার তৌফিক দান করেন। দেখুন, পবিত্র কোরআনের মাহফিলে বসে যদি আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, কিয়ামত পর্যন্ত যদি আমরা তাফসীর শুনি, আল্লাহর ভাষ্য অনুযায়ী কিন্তু আমাদের নসিহত ভাগ্যে জুটবে না, আমরা কোরআন দ্বারা উপকৃত হতে পারবো না। সেই জন্য সমস্ত কাজকর্ম থেকে মনকে একেবারে উঠিয়ে একাগ্রচিত্রে পবিত্র কোরআন যদি শ্রবণ করি, তখন আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করবেন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটি হল সূরাতুল বাকারার 261 আর 62 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেন বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটি আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, জেনারেসিটির সাথে নিজের জীবন যাপন করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এই ব্যয় কবুল তথা দান কবুল হওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতে 6টি শর্ত আরোপ করেছেন, আর সামনের আয়াতে গিয়ে আরেকটি শর্ত আরোপ করেছেন। সাথে সাথে দান খয়রাতের মতো একটি বড় ইবাদতের ফজিলত তথা রিওয়ার্ড কি দেওয়া হবে, সওয়াব কতটুকু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বর্ণনাও করেছেন। দেখুন, আমরা যখন রাস্তায় চলি তখন স্বভাবতই আমাদের মাঝে অনেক সময় আমরা যখন গাড়ি চালাই অথবা পায়ে হেঁটে কোথাও যেতে চাই, সবাই চাই যে শর্টকাট ভাবে গন্তব্যস্থলে কিভাবে পৌঁছা যায়। অনুরূপভাবে প্রত্যেকটা মোমেন চেষ্টা করে শর্টকাট ভাবে জান্নাতে কিভাবে পৌঁছা যায়। শর্টকাট ভাবে জান্নাতে পৌঁছার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় মুক্ত হস্তে দান খয়রাত করা। জান্নাতের অনেকগুলো দরজা থাকবে, তার মাঝে একটি দরজার নাম থাকবে হলো বাবুস সাদাকা, অর্থাৎ হলো চ্যারিটি গেট, দান খয়রাতের গেট। যারা এই দুনিয়ার জিন্দেগিতে নিজেদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় দুহাত খুলে দান করে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ দান করবেন বাবুস সাদাকা, চ্যারিটি গেট দিয়ে জান্নাতে তারা প্রবেশ করবে, এবং এটা খুব শর্টকাট রাস্তা হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের একটি ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সকল ব্যক্তিদের দৃষ্টান্ত যারা নিজেদের কষ্টার্জিত সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান খয়রাত করে। দেখুন, এখানে শর্ত হলো আল্লাহর রাস্তায় হওয়া লাগবে। এখন ধন সম্পদ দিয়েছেন আপনি, আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদকে আপনি হারাম কাজে ব্যয় করলেন, ক্লাব বানানোর জন্য চাঁদা দিলেন, পূজার জন্য চাঁদা দিলেন, হারাম কাজের জন্য চাঁদা দেওয়া হলো, তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় হয়নি। আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যারা ব্যয় করবে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন আম্বাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, একটি শস্য দানার মতো, যেই শস্য দানাটি কৃষক সুন্দরভাবে মাটিকে নরম করে মাটির ভিতরে বপন করল, দানা কিন্তু একটা, এখান থেকে অঙ্কুর বের হলো, চারা হলো, একটা গাছ হলো, এই গাছে 100টি শীষ এলো, ধানের গাছ অথবা গমের গাছ 100টি শীষ এলো, প্রত্যেকটা শীষে সাথে 101 করে দানা, তাহলে 107টা যদি শীষ হয়, এই 7টা শীষের ভিতরে 100টা করে যদি দানা হয়, তাহলে দানা হলো কতটি গাছে, 700টা, কিন্তু বপন করেছিলেন কয়টা, একটা, একটা বীজ বপন করলেন, এখন যখন ফসল কাটবেন তখন 700টি দানা আপনি পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিলেন যে যারা নাকি খাটি দিলে আমি আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের উন্নতির জন্য, মানবতার কল্যাণের জন্য যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, অর্থাৎ তারা $1 যদি দান করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে কমপক্ষে $700 আমি নেকি দান করব। আর যদি $100 দান করে তাহলে $100 আপনি 700 দিয়ে গুণ দেন তাহলে কত হয়? 7 লক্ষ, তাই না? 70,000, 70,000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এইটা হলো ন্যূনতম। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আর এই 700 গুণকে আল্লাহ ইচ্ছে করলে এটিকে যত খুশি তত বর্ধিত করে দিতে পারেন। এটা হলো মিনিমাম, আর যত খুশি আল্লাহ পাক এটাকে বর্ধিত করে দিতে পারেন। কিসের উপর ভিত্তি করে আল্লাহ বর্ধিত করবেন? ইখলাস আর সেন্সিয়ারিটির উপর ভিত্তি করে। যার ইখলাস যত বেশি হবে দানের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি সওয়াব দান করবেন। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। এখন প্রশ্ন জাগে, আল্লাহ কি সত্যই এত সওয়াব দান করবেন? প্রশ্ন জাগে না? কিছু মানুষ আছে উদ্ভট চিন্তা ভাবনা যাদের কাছে আছে। এক সময় যুগে যুগে এরকম উদ্ভব চিন্তার মানুষ দুনিয়াতে থাকে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যুগে এক ইহুদির মাথায় হলো এক ভূত চেপে বসল। খলিফা মনসুরের দরবার তখন চলে, খলিফা মনসুর হলো বাদশাহ। ইহুদি বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি স্রষ্টা হয়ে থাকেন, আল্লাহর আগে কি ছিল? যেমন আমার আগ পূর্বে আমার বাবা মা, তাদের পূর্বে তাদের বাবা মা, তাদের পূর্বে তাদের বাবা মা, আল্লাহর পূর্বে কি ছিল? এই হলো একটা প্রশ্ন। এই প্রশ্নের কোনো আগা মাথা আছে? খলিফা মনসুর এই প্রশ্ন শুনে হয়রান হয়ে গেছে। বড় বড় আলেম ওলামারা আসছে এবং ইহুদি চ্যালেঞ্জ দিয়েছে, যদি আমাকে কেউ এর উত্তর দিতে পারে আমি মুসলমান হয়ে যাব। আর একটা হলো, আল্লাহ কোন দিকে আছেন? এখন কোথায় আছেন? আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? আমরা যেমন একদিকে মুখ করে থাকি, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? কোশ্চিনটা জটিল কি না? জটিল। আর তৃতীয় কোশ্চিন হলো যে আল্লাহ এখন কি কাজ করতেছেন? এগুলা কোনো কোশ্চিন হলো? বড় বড় আলেমদেরকে খলিফা মনসুর ডেকে এনেছেন, কেউ সঠিক উত্তর দিতে পারে না, ইহুদি তুষ্ট হয় না, মুসলমানও হয় না। তখন একজন মুরব্বী এসে বলতেছেন যে নুমান বিন সাবিত নামে একটা ছোট্ট বাচ্চা আছে, আপনি ওই ছোট্ট বাচ্চাটাকে একটু এনে ট্রাই করে দেখতে পারেন। এরপরে খলিফা মনসুর নুমান বিন সাবিত রাহিমাহুল্লাহ তাকে নিয়ে আসছেন, ছোট্ট বাচ্চা এখনো। আসার পরে খলিফা তার সঙ্গে কিছুক্ষণ কনভারসেশন করেছেন, কথাবার্তা বলেছেন, কথায় দেখে বুঝেছেন যে এটা বাচ্চা হলেও ভিতরে অনেক ঝাল আছে, এই বাচ্চা উত্তর দিতে পারে। ইহুদি মিয়াকে ডেকে নিয়ে আসছে, ওটা তো বড় সর্দার। নিয়ে আসার পরে তাকে জিজ্ঞেস করছে, তোমার কি প্রশ্ন বলো? তখন বলতেছে যে উত্তর দিবে কে? খলিফা মনসুর বলতেছে যে এই ছোট বাচ্চা উত্তর দিবে। সে বলতেছে, আমার সঙ্গে কি খলিফা আপনি ক্রিটিসাইজ করছেন? আপনাদের মুসলমানদের বড় বড় হুজুররা ফেল হয়ে গেছে, আরে ছোট বাচ্চা বুঝি নাবালক একটা বাচ্চা উত্তর দিতে পারে? খলিফা মনসুর তখন বললেন যে আচ্ছা, তুমি প্রশ্ন করেই দেখো না ছোট বাচ্চা পারে কিনা। প্রথম প্রশ্নটা কি ছিল? যে আল্লাহর আগে কি আছে? তখন ইমাম আবু হানিফা, নুমান বিন সাবিত হলেন ওনার নাম, ওনার বাবার নাম হলো সাবেত, ওনার আসল নাম হলো নুমান। আর খেতাব হয়ে গেছে আবু হানিফা। অনেকে বলেন যে হানিফা তার এক মেয়ে ছিল, এই মেয়ের নাম অনুসারে তার হানিফার পিতা, এই নামটাই ফেমাস হয়ে গেছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর, এটা আসল নাম না, এই নাম ফেমাস হয়ে গেছে এরকম। তখন তিনি বলতেছেন ইহুদিকে যে ভাই তুমি কি গণনা করতে পারো? হ্যাঁ গণনা পারি না, এক থেকে দশ পর্যন্ত গণ, এক দুই তিন করে গণনা করে গেছে, তা আবার গণনা করে দিছে। এইবার বলতেছে দশের থেকে উল্টা দিকে গণনা করো, দশ নয় আট সাত এইভাবে গণনা করো। এইভাবে গণনা করে একে এসে ঠেকে গেছে। তখন বলতেছে একের আগে কি আছে, একের আগে কি? একের আগে কিছু থাকে কিনা? বেকুফ, আল্লাহর আগেও কিছু থাকে না। একের আগে যদি কিছু থাকতে না পারে, এরপরে এক হতে পারে, আল্লাহর আগেও এরকম কিছু নাই। এখন ইহুদির তো চোখ মুখ লাল হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর মুখ কোন দিকে মুখ করে বসে আছেন? আল্লাহ তো আরশে আছেন, কোন দিকে মুখ করে আছেন? এটা হলো তার দ্বিতীয় কোশ্চিন। ইমাম নুমান বিন সাবেদ এই ছোট বাচ্চা বললেন একটা মোমবাতি নিয়ে আসেন, মোমবাতি জ্বালান। এইবার ইহুদিকে প্রশ্ন করলেন এই মোমবাতিটা কোন দিকে মুখ করে আছে? মোমবাতির আলোটা সব দিকে সমান। তখন বলতেছে আল্লাহ পাকেরও এই ধরনের হলো, আল্লাহর নূরের জ্যোতি সব দিকে আছে। আর শেষের প্রশ্নটা কি ছিল, আল্লাহ এখন কি করে? বুঝলাম এই দুইটা বুঝে আসছে, আল্লাহ এখন কি করে? তখন বলতেছেন যে আল্লাহ এখন হলো তোমার মতো একজন বুড়া বড় পণ্ডিতকে আমার মতো একটা বাচ্চা ছেলের হাতে বেজ্জতি করতেছেন। এই কথা শোনার পরে ইহুদি দেখছে আর কোনো রাস্তা নাই, মুসলমান হয়ে গেছে। তো আজকে এরকম বহু মানুষ আছে। আজকে নিউ ইয়র্ক থেকে ভাই কোশ্চেন করেছিলেন যে হাদিস বিশ্বাস করে না, কয় যে হাদিস তো 300 বছর পরে লেখছে, এগুলা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আমি বললাম হাদিসের মিয়া সংজ্ঞা জানোনি, হাদিস নিয়ে তর্ক করতে আসছো? হাদিস কাকে বলা হয়? রসুলের কথা, রসুলের কার্যাবলী, রসুলের সমর্থন, এর নাম হলো হাদিস। তো রসুল মারা যাওয়ার 300 বছর পরে রসুল কথা বলছেন, রসুল ইন্তেকাল করার 300 বছর পরে তিনি আমল করেছেন, তাই না? এগুলো হলো অযথা কোশ্চেন। সেই জন্য এখানেও প্রশ্ন জাগতে পারে, অযথা অমূলক মানুষ, নির্বোধ মানুষরা কোশ্চেন করতে পারে যে আল্লাহ যে এত দান করবেন, এত সওয়াব যে দানের দিবেন, পাইব কোথায়? আর আল্লাহ কি সত্যি দিবেন নাকি? এই এই প্রশ্নের জবাব দিচ্ছেন আল্লাহু ওয়াসিউন আলিম। তিনি হলেন ওয়াসে, প্রশস্ত আল্লাহ পাক। আল্লাহর ভান্ডারের কোনো কমতি নাই, তার হৃদয়েও কোনো কমতি নাই, আলিম এবং সর্বজ্ঞাত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইয়ুতবিউনা মা আনফাকু মান্নান ওয়া লা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক টাকা, এক ডলার, এক দিনার, এক দিরহাম আল্লাহর রাস্তায় দান করলে কমপক্ষে 700 গুণ সওয়াব দান করবেন, একে 700। এই কথাটা এরকম দৃষ্টান্ত দিয়ে না বুঝিয়ে বরং হলো ডাইরেক্ট যদি বলতেন যে তোমরা যদি এক দিনার, এক দিরহাম আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাদেরকে 700 গুণ বর্ধিত করে দেব, ডাইরেক্ট বললে ভালো ছিল না? বুঝতে সুবিধা ছিল। নইলে তিনি দৃষ্টান্ত দিলেন কি কিভাবে, একটি দানা, শস্য দানা রোপণ করা হয়েছে, সেখান থেকে একটা গাছ উঠেছে, গাছে 7টা শীষ, প্রত্যেকটা শীষে 100টি করে দানা আছে। এইভাবে দৃষ্টান্ত কেন দিলেন? এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান কবুল হওয়ার জন্য শর্ত আরোপ করেছেন। এই আয়াতে তিনটি শর্ত আরোপ করেছেন, আর সামনের আয়াতগুলোতে গিয়ে আরো চারটা শর্ত আরোপ করেছেন। এই চারটা শর্তের অনুকূলে যদি কেউ দান করে তার দানই আল্লাহ পাকের কাছে কেবলমাত্র গৃহীত হবে। এক নম্বর হলো, প্রথম শর্ত হল, দেখুন ফসলের ক্ষেতের সাথে তুলনা করেছেন, জমিন খুব সরেস, খুব উর্বর জমিন, কৃষকেরও অভিজ্ঞতা আছে ভালো, সারটারও ঠিক মতো দিয়েছে, কিন্তু বীজ ভালো না, তাহলে সেই জমিনে ফসল ভালো হবে? ফসল ভালো হবে না। প্রথম নম্বর শর্ত হলো বীজটা উন্নত জাতের হওয়া লাগবে। উন্নত জাতের যদি বীজ হয়, দেখবেন যে লাউ গাছে আপনি লাউ এর বীজ রোপণ করেছেন, দেখবেন যে কিছু কিছু লাউ আছে হলো লাঠির মতো লম্বা লম্বা হয়, আর কিছু লাউ আছে যেটাকে আমরা দেশি লাউ বলি। সুবহানাল্লাহ, আমি নিউ ইয়র্কে একটা লাউয়ের গাছ লাগিয়েছিলাম, একটা লাউ 41 কেজি হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেছিলেন। তো এই ধরনের বীজ হলো সরেস হওয়া লাগবে। অনুরূপভাবে দান কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন, যেই সম্পদ তুমি দান করবা ওই মালটা হলো তোমার জন্য হালাল হওয়া লাগবে। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ইমানদারগণ, তোমাদের কামাইয়ের থেকে, মিন তাইয়্যিবাত, হালাল এবং বিশুদ্ধ সম্পত্তি তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক হলেন পবিত্র, অপবিত্র মালকে আল্লাহ পাক গ্রহণ করেন না। আপনি হারাম মাল যতই দান করুক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর 2 পয়সার কোনো দাম নাই। অনেকে আছে লটো খেলে, কি জন্য? লটো খেলে যদি মেগা মিলিয়ন পায় মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। অনেকে দোয়া চাইতে আসে যে হুজুর একটু দোয়া করেন। কিসের দোয়া? যে আজকে লটারি কিনেছে, যদি 56 মিলিয়ন ডলার পেয়ে যায় তাহলে প্রথমেই নিয়ত করেছি একটা বিরাট মসজিদ বানাবো। তোমার এই হারাম টাকার মসজিদ আল্লাহ পাক কবুল করবেন না, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো জমিনও ভালো, উর্বর শক্তি আছে জমিনের, আবার প্রচুর বৃষ্টিপাতও হচ্ছে, সাথে সাথে বীজটাও বড় সরেস, কিন্তু কৃষকের অভিজ্ঞতা নাই, কৃষক কিভাবে ফসল করতে হয় জানে না, তাহলে এখানে ফসল হবে, এখানে ফসল হবে না। এই জন্য কৃষকের অভিজ্ঞতা থাকতে হবে। এর দ্বারা আল্লাহ পাক ইঙ্গিত করে দিয়েছেন যে তোমার দানটা সুন্নাহ অনুযায়ী হলো ব্যয় করা লাগবে, সুন্নাহ অনুযায়ী হলো দানটা হওয়া লাগবে। সুন্নার পরিপন্থী যদি হয়ে যায়, কিভাবে দান করতে হবে এটা সে জানে না, সুন্নাতের পরিপন্থী দান করে ফেলছে, এখানে রিওয়ার্ড পাবে না। 3 নম্বর শর্ত হলো মাটিটা হলো সরেস হওয়া লাগবে। বালুকামা ময়দানে আপনি যদি নিয়ে একদম ভালো বীজ যদি সেখানে রোপণ করে আসেন, সেখান থেকে কোনো ফসলের আশা করা যায় না, কারণ জমিনে উর্বর শক্তি নাই। এর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিলেন, তোমার দান কবুল হওয়ার জন্য যেই ক্ষেত্রে তুমি দান করবা সেই ক্ষেত্রটাও, খাতটাও বিশুদ্ধ হওয়া লাগবে। আপনি যাকাত দিলেন, ধনী মানুষকে যাকাত দিলেন, যে যাকাত খাওয়ার যোগ্য না, তাহলে বিশুদ্ধ জায়গায় দেন নাই। মসজিদের বিল্ডিং করার জন্য আপনি যাকাতের পয়সা দিলেন, বিশুদ্ধ ক্ষেত্রে আপনি যাকাত দেন নাই, যাকাতের এটি আদায় হবে না। আপনি জানতেছেন এই টাকাটা দিলেই সাথে সাথে সে যে মদ খাবে, তাহলে সঠিক ক্ষেত্রে আপনার দানটা হচ্ছে না, সেই জন্য বিশুদ্ধ ক্ষেত্রও থাকা লাগবে। এই আয়াতে তিনটি কন্ডিশন আল্লাহ পাক বললেন, সামনের আয়াতে বলতেছেন আরো দুটি কন্ডিশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, ثُمَّ لَا يُتْبِعُونَ مَا أَنفَقُوا مَنًّا وَلَا أَذًى, এরপরে এ দান করার পরে তারা অনুগ্রহ প্রকাশ করে না, যে বেটা এই গতবার তোকে জাকাতের পয়সা দিয়ে হলো তোর ঘরের টিন কিনে দিয়েছি, তোর বোরশারি কিনে দিয়েছি, আর আমি দেশে আসলাম আমার সাথে একটু দেখা পর্যন্ত করলি না, বরবাদ হয়ে যাবে এই দান করা, আমাকে একটু থ্যাংক ইউ জানালি না, আমাকে একটু ধন্যবাদও জানালি না, এত এত মানুষ থাকতে তোকে আমি জাকাতের পয়সাটা দিলাম, তোর উপর আমি এই অনুগ্রহ করলাম, এই খোটা দিলে সেই দানের কোনো বেনিফিট সে দুনিয়ার জগতেও পাবে না আখেরাতেও পাবে না, সেই জন্য দান করে কোনো ধরনের অনুগ্রহ প্রকাশ করা যাবে না, অনুগ্রহের আশাও করা যাবে না, আমাকে থ্যাংক ইউ, আমাকে সেলট দিবে, আমাকে সালাম দিবে, আমাকে দাওয়াত খাওয়াবে, আমার মেহমানদারি করবে, আমি যা বলবো তাই শুনবে, এ ধরনের যদি কোনো অশুভ উদ্দেশ্য থেকে থাকে এই দানের দুই পয়সার মূল্য নেই, এটা হলো চতুর্থ শর্ত। ওয়ালা আদা, এবং তাকে শারীরিকভাবে অথবা মানসিকভাবে কথা দিয়ে কর্ম দিয়ে কোনো ধরনের কষ্ট দিবে না, শারীরিকভাবেও তাকে নির্যাতন করবে না, আবার কথা দিয়েও তাকে নির্যাতন করবে না, খোটাও দিবে না, অনুগ্রহ প্রকাশও করবে না, আবার তাকে নির্যাতনও করবে না। কথা দিয়ে মানুষকে নির্যাতন, মেন্টালি মানুষকে নির্যাতন করা যায় কিনা, কথার আঘাত শারীরিক আঘাতের চেয়ে আরো মারাত্মক, তীর ধনুকের আঘাতের চেয়ে মানুষের মুখের কথা হলো আরো বিষাক্ত, তীর ধনুকের আঘাতে মানুষের বডি ছিদ্র হয় আর কথার আঘাতে মানুষের দেল ছিদ্র হয়ে যায়, সেই জন্য দান করে কোনো ধরনের কষ্ট তাকে দেওয়া যাবে না, হে প্রতিপন্ন করা যাবে না, নিচু ভাবা যাবে না, যে ও আমি দানশীল, আমি দান করেছি, আমি অনেক মর্যাদাশীল, আর একে দান করেছি এ অবশ্যই আমার চেয়ে নিচু, সে আমার পয়সা দিয়ে খায়, আমার পয়সা দিয়ে চলে, তাকে এই হে প্রতিপন্ন করা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটি যদি না থাকে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের বিনিময় রয়েছে তাদের রবের প্রভুর কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই আর কোনো ধরনের ভাবনাও নাই, আশঙ্কাও নাই এবং চিন্তাও নাই, আশঙ্কা কি যে আমি দান করলে তো আমি ফকির হয়ে যাব, পরবর্তীতে কি খাবো, ছেলেমেয়েকে কি খিলাবো, বাজার ঘাট কি দিয়ে করব, এই ধরনের আশঙ্কা বোধ করছে, এই ধরনের সংশয় অন্তরের মাঝে আছে, যে তাদের মাঝে কোনো ধরনের এই ধরনের ভয় ভীতি নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু, তোমরা যা কিছু আমি আল্লাহর রাস্তায় দান করবে আমি আল্লাহ এই দুনিয়াতেই রিপ্লেস করে দিব, সেই জন্য যারা আল্লাহর রাস্তায় দান করে তারা যে গরিব হয়ে গেছে, না খেয়ে মারা গেছে, এই ধরনের নজির খুব কম, বরং যারা সম্পদকে কুক্ষিত করে রাখার চেষ্টা করেছে, ভবিষ্যৎ প্রজন্ম তাদেরই হল ভিক্ষার জুড়ি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, দানবীরদের বংশধর সহসায় তারা কষ্ট পায় না, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই, তারা চিন্তিতও হবে না, এই দুনিয়াতেও চিন্তিত হবে না, আখেরাতেও চিন্তিত হবে না, দুনিয়ার চিন্তিত হওয়ার চেয়ে আখেরাতের চিন্তিত হওয়া আরো মারাত্মক হবে, কারণ কিয়ামতের দিন বাবু সাদাকা তাদেরকে ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে যে তোমরা মুক্ত হস্ত দান করেছো, সুতরাং আসো আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুতরাং তাদের চিন্তিতও হতে হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকারীদেরকে নসিহত করছেন, কাওলুম মারুফুম ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা আল্লাহু গনিয়ুন হালিম। দেখুন কিছু ফকির আছে, মিসকিন আছে, যারা একদম নাসর বান্দা। ঢাকা এয়ারপোর্টে যখন আগে নামা যেত, এই ফকির গুলা বড় ইন্টেলিজেন্ট, কোন দেশ থেকে ফ্লাইট আসছে এটা ওদের আইডিয়া আছে। যদি সৌদি আরব থেকে ফ্লাইটটা যেয়ে থাকে, তখন চাইবে যে স্যার সৌদি আরব থেকে আসছেন, কয়েকটা রিয়াল দিয়ে যান। আর যদি এটা দুবাই থেকে আসে, তখন দেড়হাম চায়। আর যদি কুয়েত থেকে এসে থাকে, তখন আবার দিনার চায়। আর যদি ইংল্যান্ড থেকে এসে থাকে, ইংল্যান্ডের পাউন্ড চায়। আর যদি আমেরিকা থেকে যেয়ে থাকে, তখন ডলার চায়। ওরা বড় সূক্ষ্ম ফকির, বড় ইন্টেলিজেন্ট ফকির, তারা সব চেনে যে কোনটা দিলে। আমি একবার নেমেছি তখন ছাত্র জীবন, নামার পরে এই কয়েকজন, তখন এয়ারপোর্টে এত নিরাপত্তা ছিল না, কয়েকটা এসে জড়া ধরছে, স্যার কিছু ডলার দেন। আমি ধমক দিছি যে আমি কি ডলার নিয়ে আসছি, আমি ডলারের দেশ থেকে আসছি, কয় তাহলে একটু রিয়াল দেন। তারা বললো আমি সৌদি আরব থেকেও আসি নাই। কয় তখন আপনার কাছে, হুজুর আপনার কাছে বাংলাদেশি কিছু টাকা নাই, কিছু বাংলাদেশি টাকা হলেও দিয়ে যান, মানে কিছু নিয়ে ছাড়বে। এরকম কিছু ফকির আছে, চাহিদা থাকলেও চাইবে তারা, চাহিদা না থাকলেও চাইবে তারা, এরা বিরক্ত করে মারে। এখন এই ধরনের ফকির যদি এসে যায়, আল্লাহ পাক বলছে কাওলুম মারুফ, আর ফকির এসে আপনার কাছে চেয়েছে, আপনার কাছে নাই, আসলে দেওয়ার মতো আপনার কাছে নাই, যা সব দিয়ে খালি হয়ে গেছে। দেখেন না, তওয়াফ তওয়াফ করার পরে যদি হারাম শরীফ থেকে বের হয়ে যদি হোটেলের দিকে যেতে যদি আপনি খালি রিয়ালটা বের করেন, আপনাকে খেয়ে ফেলে। অনেক সময় দিতে দিতে পকেটে যা আছে খালি হয়ে যায়। এরপরে তাদের চাহিদা শেষ হয় না, ফকিররা চারিদিক দিয়ে জড়িয়ে ধরেছে, বিরক্ত করছে আপনাকে। এই সময় কাওলুম মারুফুন, নম্র কথা বলা বা মাগফিরাতুন, এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া, খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা, ওই দান থেকে উত্তম যেই দানের পরে মানুষকে মানসিকভাবে অথবা শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়, অনুগ্রহ প্রকাশ করা হয়। দান করে অনুগ্রহ প্রকাশ করার চেয়ে ফকিরের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যে বাবা আমি দিতে পারবো না, বাবা আমার কাছে নাই, আমাকে ক্ষমা করে দিও, এইভাবে বলা, নম্রতার সাথে বলা, ওই দানের থেকে উত্তম যেই দানের পরে অনুগ্রহ প্রকাশ করা হয়, কষ্ট দেওয়া। আল্লাহু গনিয়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, আল হালিমুন, এবং বড় ধৈর্যশীল। আল্লাহ অনেক ব্যাপারে ধৈর্য ধারণ করেন, সুতরাং তোমরাও একটু ফকিরদের বিরক্তিতে ধৈর্য ধারণ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি দান করার পরে অনুগ্রহ প্রকাশ করে, থ্যাংক ইউ এর আশায় বসে থাকে, আবার তারা শারীরিকভাবে মানসিকভাবে তাদেরকে কষ্ট দেয়, তাদের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক, তাদের দানের দৃষ্টান্ত দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ইমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাত দান খয়রাত গুলোকে অনুগ্রহ প্রকাশ করে আর কষ্ট দিয়ে তোমরা বরবাদ করে দিও না, ধ্বংস করে দিও না। কল্লাদি, এখানে কল্লাদি বলে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, এই দৃষ্টান্ত দিয়ে দান খয়রাতের ষষ্ঠ নম্বর শর্ত বলছেন, যে এই ষষ্ঠ নম্বর শর্ত হল যে খাঁটি নিয়তে আল্লাহর জন্য দান করবে তারা, অন্য কোনো উদ্দেশ্য ধান্দা এগুলো থাকবে না। কল্লাদি ইউনফিকু মালাহু রিআ-আন নাস, ওই ব্যক্তির ন্যায় যারা নাকি নিজেদের সম্পদকে মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য, নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য দান করে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী নয়। ফামাসালুহু, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, ওই মসৃণ পাথরের মতো যেই পাথরের উপর কিছু ধুলোবালি পড়ে আছে। ফাসাবাহু ওয়াবিলুন, এরপরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, প্রবল বর্ষণ হয়েছে। দেখেন পাথরটাও মসৃণ, মসৃণ পাথরের উপরে ধুলোবালি পড়ে আছে, আর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়েছে। এখন এই ধুলাবালি গোলা পাথরের উপরে কিছু আর থাকবে, এর অস্তিত্ব থাকবে? ফাতারাকাহু সালদা, এটিকে একদম শূন্য করে পরিষ্কার করে ছাড়বে। অনুরূপভাবে যে সমস্ত মানুষেরা দান করে অনুগ্রহ প্রকাশ করে অথবা কষ্ট দেয়, তাদের দৃষ্টান্ত হলো, তাদের দানের দৃষ্টান্ত হলো ওই পাথরের মতো, ওই ধুলুবালিগুলোর মতো যেগুলো মসৃণ পাথরের উপর ছিল, মুষলধারে বৃষ্টি হয়েছে, আর কিচ্ছু থাকবে না, ধুয়ে সব নিঃশেষ হয়ে যাবে। তাদের এই অনুগ্রহ প্রকাশের কারণে আর কষ্ট দেওয়ার কারণে তাদের দানগুলো এভাবে বরবাদ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আমল নামায় কোনো সওয়াব তারা দেখবে না আবা খুঁজে পাবে না। এরপরে আল্লাহ পাক বলেন, লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা ওই বস্তুর কোনো সওয়াবই পাবে না যা তারা উপার্জন করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। পক্ষান্তরে যারা নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধু আল্লাহর রেজামন্দি সন্তুষ্টির জন্য দান খয়রাত করে, তাদের একটা দৃষ্টান্ত দিচ্ছেন। দেখেন বাগ বাগিচা সমতল ভূমির চেয়ে যদি পাহাড়ি ভূমি হয়, সেখানে ফসলের এবং ফলের বাগানটা এটা হলো উন্নত মানের হয়ে থাকে, কারণ সমতল ভূমিতে অনেক সময় হলো পানি বেঁধে থাকে, অনেক ফলের গাছ পানিতে নষ্ট হয়ে যায়। আর যদি পাহাড়ি টিলার উপরে হয়, আর এই পাহাড়ে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, তখন মাটিগুলা ভেজা থাকবে, উর্বর থাকবে, কিন্তু পানি বেঁধে থাকবে না। সেই জন্য দেখবেন যে পাহাড়ে যদি কাঁঠালের গাছ থাকে, সুবহানাল্লাহ কি পরিমাণ হয়, আর জল ঢুপের আনারস কি মজাই না, যারা সিলেটি ভাই তারা জানেন, তাই না? এরপরে পাহাড়ি অঞ্চলে দেখেন টি গার্ডেন, টি গার্ডেন পাহাড়ের উপরে, কারণ টি গার্ডেনের উপর যদি প্রচুর প্রচুর বৃষ্টিপাত সেখানে হয়, বৃষ্টির পানি যদি বেঁধে থাকে, টি গাছ নষ্ট হয়ে যায়। কমলা বাগান ইয়ের উপরে প্যালেস্টাইনে মদিনাতুল খালিল, এবং আরেকটা সিটি আছে সেটা নাম হলো আরিহা, আরিহা এবং মদিনাতুল খালিলে যে ডালিম, এই রকম ডালিম আমি জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আম, স্ট্রবেরি, খেজুর, এক একটার চেয়ে এক একটা হলো মজাদার এবং এত রসালো যেটা কল্পনা করা যায় না, কারণ হলো বাগানগুলা হলো পাহাড়ের উপরে। আল্লাহ পাক বলছেন, যারা নাকি আল্লাহকে অমাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং নিজের অন্তরকে দৃঢ় করার জন্য। দান করে অন্তরকে কিভাবে দৃঢ় করবেন? দান যখন করতে যাবেন, শয়তান পিছন থেকে পুশ করবে, এই এত টাকা যে দিচ্ছ আগামী মাসে যে বিল আসতেছে 10-15 টাকা, কি আলাসে নেই। এরপরে মেয়ের টিউশন ফি দেওয়া লাগবে, ছেলের টিউশন ফি দেওয়া লাগবে, এই বছর ফ্যামিলি নিয়ে দেশে যাওয়ার প্ল্যান আছে, ওমরায় যাওয়ার প্ল্যান আছে, ফ্লোরিডা যাওয়ার প্ল্যান আছে, প্যারাডাইস আইল্যান্ডে যাওয়ার প্ল্যান আছে, ক্যালিফোর্নিয়া যাওয়ার প্ল্যান আছে, এগুলো বাজেট বুজেট হিসাব করে দান করছো। দেখেন শয়তান পিছন থেকে পুশ করবেই, আল্লাহ পাক নিজেই বলেন আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, শয়তান দান করার সময় তোমাদের দরিদ্রতার ভয় দেখায়, দরিদ্রতার ওয়াদা করে, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে অশ্লীলতা নগ্নতার দিকে তোমাদেরকে নির্দেশ দেয়, আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে তোমাদেরকে ক্ষমা করার প্রতিশ্রুতি দান করছেন, ওয়াদা করছেন। সুতরাং দান করার সময় শয়তান পুশ করবেই, সেই শয়তান মানুষ শয়তানও হতে পারে আর জিন শয়তান যেটা আসল শয়তান সেটাও হতে পারে। আপনি দান করতে যাচ্ছেন, ছেলে মেয়ে করতে দিবে না, স্ত্রী প্রতিবন্ধকতা সৃষ্টি করল, অথবা আপনার স্বামী প্রতিবন্ধকতা সৃষ্টি করল, এই দুই প্রকারের বাধা আপনার আসতে পারে। সেই সময় নিজের অন্তরকে দৃঢ় করার জন্য আমি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর বিনিময় দুনিয়াতেও আল্লাহ রিপ্লেস করে দিবেন, আখেরাতেও আল্লাহ পাক এর বিনিময় দান করবেন। অন্তরকে মজবুত করা হয়ে গেল। তার দৃষ্টান্ত হলো কামাসালি জান্নাতিম বিরবওয়াতিন, ওই বাগানের মতো যেই বাগান রবওয়াতিন পাহাড়ের টিলায় অবস্থিত, আসাবাহা ওয়াবিলুন, আর সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, ফাআতাত উকুলাহা দিফাইন, প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য এবং সূর্যের তাপ বেশি লাগার কারণে সেখানে ফসল দ্বিগুণ দ্বিগুণ এবং তিন গুণ চার গুণ ফসল হয় সেখানে, যেহেতু সূর্যের তাপ আছে, বৃষ্টিপাত হয়েছে, আবার হলো পাহাড়ের উঁচু জায়গা, ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন, আর সেখানে যদি প্রচুর বৃষ্টিপাত নাও হয়, পতল্লন অল্প বৃষ্টিপাত যদি হয়, এরপরেও সমতল ভূমির চেয়ে সেখানে ফসল বেশি হয়। তাহলে যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাদের দৃষ্টান্ত হলো এই বাগানের মতো, যেই বাগান পাহাড়ের টিলায় অবস্থিত যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, এর কারণে তাদের হলো ডবল ডবল দ্বিগুণ ফসল উৎপন্ন হবে। অনুরূপভাবে ইখলাস যাদের ভালো থাকবে, সিনসিয়ারিটি যত বেশি থাকবে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা দান করবেন তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ দ্বিগুণ সওয়াব দান করবেন। আল্লাহু বিমা তাআমালুনা বাসীর, আল্লাহ পাক বল তোমরা যা কিছু করেন করো আল্লাহ সব দেখেন, আল্লাহ জানেন এবং দেখেন যে কোন নিয়াতে তুমি দান করছো, কোনো ধান্দা আছে কিনা। أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ, যারা দান করে অনুগ্রহ প্রকাশ করে, মানুষকে কষ্ট দেয় এবং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ব্যতিরেকে কোন মানুষকে খুশি করার জন্য নিজের দুনিয়াবি স্বার্থকে, হীন স্বার্থকে চরিতার্থ করার নিয়াতে যদি দান করে, তাদের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক আবার দিচ্ছে। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নখীলিন ওয়া আনাব, তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে পছন্দ করবে, এ কথা পছন্দ করবে যে তার একটি বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, মিন নখীলিন ওয়া আনাব, আঙ্গুরের বাগান এবং খেজুরের বাগান রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে আবার ঝর্ণা প্রবাহিত হচ্ছে, বৃষ্টির পানি তো আছে আবার ঝর্ণার পানিও আছে, লেক আছে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, এবং এছাড়াও এই খেজুর বাগান এবং আঙ্গুর বাগানে সর্বরকমের ফল রয়েছে। আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, কমলা লেবুর গাছ আছে, পেঁপে গাছ আছে, যত ধরনের ফল ফ্রুট থাকতে পারে সব আছে। ওয়াসাবাহুল কিবারু, আর বাগানের মালিক বার্ধক্যে পৌঁছে গেছে, বুড়া হয়ে গেছে, এখন আর কাজকর্ম করতে পারে না। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার দুর্বল সন্তানাদিরা রয়েছে, অর্থাৎ হয়তো বা আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছে, অর্থাৎ লেট ম্যারেজ করেছে আর কি। লাহু فأصابها إعصار فيه نار فاحترقت, হঠাৎ করে একটি ঘূর্ণি বায়ু আসে, যেই ঘূর্ণি বায়ুর সঙ্গে আগুন মিশ্রিত, এই আগুন মিশ্রিত ঘূর্ণি ঝড় তার সমস্ত বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল। তোমাদের মাঝে কি এমন কেউ আছে এটা পছন্দ করবা, যে তোমার একটা সুন্দর বাগান আছে, আঙ্গুর আর খেজুরের বাগান, যাবতীয় ফল মূলে ভরপুর, তুমি বার্ধক্য বয়সে পৌঁছে গেছো আর দুর্বল ছেলে মেয়েরা এখনো আছে, এই অবস্থায় আকাশ থেকে ঘূর্ণি ঝড় এবং আগুনের বাতাস এসে, আগুনের ঝড় এসে বাগানকে পুড়িয়ে দেও, এটা তোমাদের কেউ পছন্দ করো? আল্লাহ প্রশ্ন করছেন, কেউ পছন্দ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আল্লাহকে রাজি খুশি না করার, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি তুমি দান করে থাকো, অন্য কোনো ধান্দায় যদি দান করে থাকো, আর যাকে দান করেছ তাকে যদি অনুগ্রহ প্রকাশ করো, আর যদি তাকে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকো শারীরিকভাবে অথবা তাকে আকার ইঙ্গিতে অথবা কথাবার্তার মাধ্যমে, তাহলে তোমার বাগানের, তোমার দানের পরিণাম হবে এই বাগানের মতোই, তুমি বুড়া হয়ে যাবা, এরপরে তোমার দুর্বল ছেলে মেয়ে থাকবে, মৃত্যুর সময় তোমার ঘনিয়ে আসবে, যেখানে তোমার সওয়াব পাওয়ার কথা ছিল সেখানে তুমি আর কিছুই পাবা না, শূন্য হাতে তোমাকে এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون, এরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনগুলোকে পুঙ্খানু রূপে বর্ণনা করেন, لعلكم تتفكرون, যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্তগুলো দেওয়ার পরে আমাদেরকে নির্দেশ আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যে তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট গোলা আল্লাহর রাস্তায় ব্যয় করো। নারিকেল, ফকির এসে নারিকেল চেয়েছে, নারিকেল পাচ্ছে মালিক, এখন খোঁজে কোনটার মধ্যে পানি নাই, তাই না? আম গাছ থেকে পাচ্ছে, দরিদ্র মানুষ ফকির এসে বলতেছে আমাদের তো আম গাছ নাই, কিছু আম দেয়, তখন চাকর বাকরকে বলতেছে, এই ওই যে টক আম যেগুলা গরুকে খাওয়াইতাম ওগুলা দিয়ে দে রে, দেখেন কাঁঠাল যেটা পচে গেছে খাওয়া যাবে না ওইটা দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, উৎকৃষ্টতা তোমার কামাইয়ের উৎকৃষ্টতা আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করবে তোমার গাছের সবচেয়ে ভালো লাউটা আল্লাহর রাস্তায় দান করে দাও। এখন লাউ দান করার জায়গা কই পাবেন, হুজুরকে দিয়ে না আর কি করবেন, কি বলেন? না না, আপনার গরিব মানুষকে দিয়ে দেন। আমি এমনি আপনাদের সঙ্গে যোগ করলাম, ঠাট্টা করলাম, তো গরিব মানুষকে, প্রতিবেশীকে, আপনার বন্ধু বান্ধবকে দিবেন, সেটা উত্তমটা দেন, ভালো নারিকেলটা দেন, ভালো কাঁঠালটা দেন, ভালো আমটা দেন, ভালো আঙ্গুরটা দেন, ফসলের ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় হলো দান করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবকে দ্বিগুণ এবং তার চেয়ে বেশি বৃদ্ধি করে দিবেন। ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহ ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামীদ। এবং নিকৃষ্ট জিনিস ব্যয় করতে তোমরা মনস্থ করো না। নিকৃষ্ট জিনিসটা ব্যয় করার জন্য, দান করার জন্য তোমরা মনস্থ করো না, নিয়াত করো না, ভালোটা দেওয়ার জন্য নিয়াত করো। নিজের জন্য যেটি পছন্দ করি, কাউকে যদি গিফট দেয় এর চেয়ে উত্তমটা দেওয়ার জন্য চেষ্টা করো তোমরা। আল্লাহু গনিয়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন অভাব মুক্ত, হামিদুন, প্রশংসনীয়। সুতরাং দান করার সময় আমরা যদি এই শর্তগুলো যদি আমরা বুঝে শুনে আমরা দান খয়রাত করি, তখন আমাদের জন্য সওয়াব হবে। দেখেন, দান করা এটা বড় কষ্ট, নামাজ পড়ার চেয়ে বেশি কষ্ট না? অবশ্যই কষ্ট। নিজের কষ্টের পয়সা পকেট থেকে মুক্ত হস্তে কাউকে কোনো বেনিফিট ছাড়া দিয়ে দেওয়া, এটা ইজি জিনিস না। কেউ যদি বলে যে ইজি জিনিস, সে মিথ্যা কথা বলেছে। এটা অবশ্যই কষ্টকর জিনিস। এত কষ্ট করার পরে সম্পদ অর্জন করে আল্লাহর রাস্তায় দিলাম, দেওয়ার পরে যদি আমার দানটা কবুলই হলো না, সওয়াবই হলো না, রিওয়ার্ডই হলো না, নষ্ট হয়ে গেল, তাহলে আমার সম্পদও গেল আর ওদিক দিয়ে হলো বেনিফিটও পেলাম না। এই জন্য আমরা দান করার আগেই নিজেদের নিয়তকে আমরা খাঁটি করে নেই। দান কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো বীজ ভালো হওয়া লাগবে, অর্থাৎ হলো হালাল সম্পদ আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দুই নম্বর হলো কৃষকের অভিজ্ঞতা অর্থাৎ সুন্নাত অনুযায়ী দান করা লাগবে। তিন নম্বর হলো মাটি সরেস হওয়া, অর্থাৎ বিশুদ্ধ খাতে আমাকে দান করতে হবে। বিশুদ্ধ খাত অনেক আছে দুনিয়ায়, মসজিদ বিশুদ্ধ খাত। মসজিদ বানানোর জন্য আপনি দান খয়রাত করেন, মসজিদ কেনার জন্য দান খয়রাত করেন, মসজিদের খরচাদি, মসজিদের চাহিদা মেটানোর জন্য দান করেন, সরেস জমিন এটি। তিন নম্বর, চার নম্বর হলো অনুগ্রহ প্রকাশ করা যাবে না, পাঁচ নম্বর হলো হেই প্রতিপূর্ণ করা যাবে না, ছয় নম্বর হলো খাঁটি নিয়াতে দান করা লাগবে, আর সাত নম্বর হলো উৎকৃষ্ট এবং হালাল বস্তু হলো ইখলাসের সঙ্গে, সিনসিয়ারিটির সাথে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই দান করা লাগবে। চার পড়ার প্রথম আয়াত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। বর্তমানে মসজিদে নববীর ১৮ নম্বর গেটে ঢুকলেই ওখানে একটা কুয়া আছে। একসময় এটা মসজিদে নববীর বাইরে ছিল। মালিক ফাহাদ যখন নাকি মসজিদে নববীকে এক্সটেনশন করেছেন ৮০ দশকে, তখন এই কুয়া ভিতরে পড়ে গেছে। কুয়ার উপর এখনো স্ল্যাব দিয়ে, কার্পেট দিয়ে ঢাকা আছে। যারা কর্মচারী কাজ করে তাদেরকে যে রিকোয়েস্ট করবেন, কুয়া দেখা দিবে। এই কুয়ার নাম হলো, হাদিসে আসছে, বাইরহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটি কুয়া ছিল। এর পানি বড় মিষ্টি এবং ঠান্ডা ছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক সময় দুপুর বেলায় তিনি এই বাগানে এসে বিশ্রাম করতেন এবং এই কুয়ার পানি তুলে পান করতেন। এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন তখন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব এবং রিওয়ার্ড তথা নেকি আশা করতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদের সর্বোচ্চটুকু, সবচেয়ে ভালোটি আল্লাহর রাস্তায় দান না করবা। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান হলো আমার এই বাইরহা বাগান, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হুজুর বললেন যে তুমি রাখো, এটি আমি চাই তোমার গরিব আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। যায়েদ বিন হারেসার গরিব সাহাবি ছিলেন, তার একটি উৎকৃষ্ট মানের ঘোড়া ছিল, যুদ্ধের তিনি ব্যবহার করতেন এই ঘোড়া। এই ঘোড়া তার কাছে প্রিয় সম্পদ। তিনি এসে রসুল করিম সাল্লাহ সাল্লামকে ঘোড়া দিয়ে গেলেন, ইয়া রসুলাল্লাহ, এটি আমার উত্তম সম্পদ, আমি দিয়ে গেলাম। এরপরে নবী আলাইহিস সালাম এই ঘোড়াটা ওনার ছেলে যায়েদ বিন হারেসাকে দান করে দিয়েছেন। কিছুক্ষণ পরে যায়েদ বিন হারেসা উসামা বিন জায়েদকে যায়েদের পুত্র উসামাকে দান করেছে। উসামা ঘোড়া নিয়ে বাড়িতে বান্ধা রেখেছে। তিনি এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর রাস্তায় দান করলাম, আবার ঘোড়া যে আমার বাড়িতেই ঘুরে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বললেন, বিশ্বনবী বললেন যে যায়েদ, আল্লাহ পাক তোমার দান কবুল করে ফেলেছেন এবং আল্লাহ পাক তোমাকে উত্তম রিওয়ার্ড দান করেছেন। এই জন্য দান করে দুনিয়াতে কেউ গরিব হয়েছে এটা দেখা যায় না। এই জন্য আমরা চেষ্টা করি সদা সর্বদা প্রত্যহ কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কিরাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। হুজুর জিজ্ঞেস করছেন, তোমাদের মধ্যে কে কাল রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি বলল, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। কে তোমাদের মাঝে এমন আছো যে নাকি আজকে গরিব মিসকিনকে কিছু সাদাকা করেছো? হযরত আবু বকর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। কে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছিলা? তিনি বলেন যে আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম। যেটাই বলেন সেটাতেই তিনি বলেন আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করেন যে জান্নাতের অনেকগুলো গেট থাকবে, বাবুস সাদাকা চ্যারিটি গেট, বাবুস সালাত নামাজ গেট, বাবুর রায়্যান রোজাদারদের জন্য গেট, বাবুল হজ হজের গেট, বিভিন্ন গেট থাকবে। এবং এই গেট থেকে আওয়াজ বের হবে যে আমার ভেতর দিয়ে প্রবেশ করো। কেমনে আওয়াজ বের হবে? দেখেন ইলেকট্রনিক্স সালামের ঘড়ি আছে না, আপনি ঘরে ঢুকবেন দেখবেন যে সে সালাম দিয়ে ফেলছে। তাহলে জান্নাতে এরকম সিস্টেম থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এই গেটগুলোর থেকে আওয়াজ হবে, আমার ভিতর দিয়ে আপনি প্রবেশ করেন। তখন যার যে আমলটা বেশি থাকবে সে সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস যখন বলছিলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন কোন উম্মত বা ব্যক্তি থাকবে যে জান্নাতের সমস্ত গেটগুলো একসাথে থাকে, এই প্রত্যেক দরজা দিয়েই আহ্বান করবে, আমার ভিতর দিয়ে, আমার ভিতর দিয়ে প্রবেশ করো। প্রশ্ন করেছিলেন হযরত আবু বকর। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, হ্যাঁ, আমার উম্মতের মাঝে এমন ব্যক্তি থাকবে, আর আমি আশা করি সেই ব্যক্তি তুমিই হবে। জান্নাতের সব গেট তাকে আহ্বান করবে। এই জন্য আমরা সদা সর্বদা প্রত্যেক দিন চেষ্টা করি, একটা ডলার, একটা কোয়ার্টারও যদি হয়, বাড়িতে একটা বক্স রাখেন, একটা কোয়ার্টার করে আল্লাহর রাস্তায় দান করেন প্রত্যেক দিন। দুই রাকাত করে নফল নামাজ প্রত্যেক দিন পড়েন। পবিত্র কোরআনের কিছু অংশ প্রত্যেক দিন তেলাওয়াত করেন। প্রত্যেক দিন কিছু সময় আল্লাহর দিকিরে সময় কাটান। প্রত্যহ কিছু সময় বের করে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের উপর দরুদ শরীফ পাঠ করেন। দেখবেন যে জান্নাতের সব দরজা আপনাকেও আহ্বান করবেন। আমরা করতে পারবো না? ইনশাআল্লাহ, মাশা আল্লাহ। যারা অনলাইনে আছেন, যারা সামনে আছেন, তাদেরকেও বলি ইনশাআল্লাহ, আমাদের নতুন মসজিদের একটু খরচও অ্যাড হয়ে গেছে। সেটা হলো আগামী মাস থেকে ভাড়া $2,000 করে বেড়ে গেছে। এই জন্য আমরা যদি একটু দানের হাতটা যদি প্রসারিত না করি, তাহলে খরচাদি চালানো তো মুশকিল হয়ে যাবে। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান, যারা অনলাইনে এই প্রোগ্রাম শুনছেন কানাডার থেকে অথবা কানাডার বাইরের থেকে, আপনারা যদি আসহাবে বদরের যদি আপনারা মান্থলি যেটা আমাদের ফান্ডটা আছে এই ফান্ডের যদি সদস্য হয়ে যান আর মিনিমাম $30 $50 $60 করে যদি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরটাকে পরিচালনা করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত করাটা সহজ হয়ে যাবে। আমি না দিলেও কিন্তু আল্লাহর ঘর থেকে থাকবে না। আমরা যখন শুরু করেছিলাম প্রথম মাসের ভাড়াও ছিল না, কিন্তু থেকে থাকে নাই। কিন্তু এখন কথা হলো আল্লাহ আমারটা নেবেন কিনা। আল্লাহ যদি আমারটা নেন তাহলে আমি ভাগ্যবান হলাম। আমারটা যদি আল্লাহ পাক কবুল না করেন, আরো বহু মানুষ আল্লাহর বান্দা আছে, তারটা দিয়ে আল্লাহ পাক কাজ সারা দিবেন। সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। বাংলাদেশে সিলেটে নাহার বেগম নামে এক সিস্টার ইন্তেকাল করেছেন, তার ফ্যামিলি নিউ ইয়র্ক থেকে দোয়া চেয়েছেন। আমরা প্রত্যেকেই তার জন্য একটু দোয়া করি। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تبارك ربنا وتعاليت يا جل الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار توفنا مسلما وألحقنا بالصالحين إله العالمين رب العالمين তুমি চেয়ে দেখো আমরা কতকগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় পর্যন্ত পবিত্র কোরআন থেকে কিছু আলোচনা করে শুনে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন তুমি আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন যে আলোচনাগুলো হয়েছে আমরা শুনেছি বলেছি, বলনেওয়ালা শূন্যওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন হে আল্লাহ, দানের যে ফাদায়েল তুমি পবিত্র কোরআনে বর্ণনা করেছ, উম্মতে মুহাম্মদীকে সেই ফাদায়েল অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমাদের জান মাল ইজ্জত আবরু সব তোমার রাস্তায় হে আল্লাহ মুক্ত হস্তে দান করার তৌফিক দান করো। হে আল্লাহ, দানের বিনিময়ে তুমি আমাদের হালাল রিজিকে বরকত দান করো, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন তমাম দুনিয়ার আনাচে কানাচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাব মাফ করে দিও। আমাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাবকে তুমি মাফ করে দিও, কবরকে বেহেশতের গুলজার বানিয়ে দিও। ইয়া আল্লাহ, তুমি যাদের যে প্রয়োজন আছে হালাল প্রয়োজনকে ইয়া আল্লাহ গায়বে খাজানাত থেকে মিটিয়ে দিও। ইয়া আল্লাহ, যাদের যে পেরেশানি আছে সমস্ত পেরেশানি তুমি দূর করে দিও। ইয়া আল্লাহ, তুমি আমাদের দীনের উপর পুরাপুরি চলার আল্লাহ মানসিকতা সৃষ্টি করে দিও। ইয়া আল্লাহ, দীনের উপর চলার পরিবেশ কায়েম করে দিও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরো সন্তান লোকগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিও। ইয়া আল্লাহ, যে সিস্টার মারা গেছেন ওই সিস্টারের কবরকে তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও। তার জিন্দেগির সমস্ত নেক আমলগুলোকে কবুল মঞ্জুর করো, গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ, তুমি আমাদের দোয়াগুলোকে মেহরবানি করে কবুল মঞ্জুর করো। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় থারে পৌঁছে দিও। ওসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা محمد وآله وأصحابه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين